আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার, আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক বৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের মেরাজের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে নূরের ভ্রমণ। যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ইনশাআল্লাহুল করিম আমরা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করব। আসনের পূর্বে দরুদে পাকের ফাজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইসলাম ভাইরা স্ক্রিনে দেখেই নিয়েছেন যে আজকে আমাদের সাথে কারা উপস্থিত আছেন। মাশাআল্লাহুল করিম, আজকে মুবালিকে দাওয়াত ইসলামী নাইমুল হায়দার ভাই উপস্থিত আছেন। মাশাআল্লাহ, হুজুর কেমন আছেন আপনি? মাশা আল্লাহুল করিম, আপনাকে সুস্বাগতম। আমাদের সাথে আছেন হাফিজ সেলিম আত্তারি, কেমন আছেন হুজুর?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এবং নাত খাই হিসেবে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের আসাদ ভাই। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ, আসাদ ভাইকেও সুস্বাগতম। ইনশাআল্লাহ কালাম শুনবো, নাত শুনবো এবং আপনাদের ফরমায়েশ রাখার চেষ্টা করব। এতদিন ধরে তো আমরা মেরাজের ধারাবাহিক আলোচনা শুনেই আসছি, বিভিন্ন বিষয়ের উপরও আলোচনা শুনেছি। আজকে যে বিষয়টাকে আমরা একটু গুরুত্বের সাথে শুনব সেটা হচ্ছে যে আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের দিদার ও নামাজ। আল্লাহ পাকের দিদার মানেই তো নামাজ, নামাজের মাধ্যমেই তো আল্লাহ পাকের বাস আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়া যায়, আল্লাহ পাকের সাথে মেরাজ হয় নামাজের মাধ্যমে, আল্লাহ পাকের সাথে কথোপকথন হয়। তো আল্লাহ পাকের দিদার নিয়ে এবং নামাজ নিয়ে আজকে যে আলোচনা, সেই আলোচনা আমরা শুনব এবং সেই সাথে এটা মেরাজের সাথে কীভাবে সম্পর্কিত সেটাও ইনশাআল্লাহুল করিম আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবেন। আর শুন, দেরি না করে একটি কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকে যে টপিক সেই টপিকের উপর আমরা আলোচনা করব। জি,
بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صلوا عليه وآله صلوا عليه وآله جسے چادر پہ بلا لیا جسے صلوا عليه وآله রেখে দে সোনার মদিনা, পুরো হবে আমার মনে বাসো
নূরের ভ্রমণ। আর আজকে আমরা বিষয় রেখেছি আল্লাহ পাকের দিদার ও নামাজ। সুবহানাল্লাহ, আসুন এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি। প্রথমত আমরা আমাদের নাইম ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ। জি হুজুর।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে হেদায়তের জন্য বিভিন্ন আম্বিয়ে কেরাম আলিহিম রিদওয়ানকে আল্লাহ পাক এই জমিনের মধ্যে পাঠিয়েছেন।
জি,
এবং সর্বশেষ নবী দয়াল নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট পাঠিয়েছেন রহমতুল্লিল আলমিন হিসেবে উভয় জাহানের জন্য। সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা রয়েছে আমরা, আমাদের মুক্তির জন্য, আমাদের কামিয়াবির জন্য আমাদের পথ প্রদর্শন ওইটাই করে দিয়েছেন যেটার মাধ্যমে আমরা কামিয়াব হতে পারবো, এবং ওই রাস্তার ব্যাপারে বলে দিয়েছেন যেদিকে আমরা যাব না, যেটার কারণে ধ্বংস রয়েছে।
জি,
তো এই যে মিরাজুন নবী, নিঃসন্দেহে সেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অসংখ্য মৌজিজার মধ্যে অন্যতম মৌজিজা, বিশেষ করে সেটা ইমানদারদের জন্য হেদায়তের একটা দিক নির্দেশনা, রহমত এবং মাগফিরাত পাওয়ার একটা উত্তম মাধ্যম। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়ামতের বর্ণনা দিয়েছেন জান্নাত ভ্রমণ করার মাধ্যমে, ঠিক তদ্রূপভাবে জাহান্নাম এর আজাব কীরকম হতে পারে সেগুলো দেখার পরে জানিয়ে দিয়েছেন যে কী কী হতে পারে। সেজন্য একজন ইমানদার মুসলমান উম্মত সে গাইডলাইনটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই নিবে, এবং তার একটা দিক নির্দেশনা মেরাজুন নবী থেকে আমরা পাই। তো দিদার ইলাহি এবং নামাজ, যদি আমরা চাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের যে ঘটনা, এই মেরাজের চলা শুরু থেকে আল্লাহ পাকের দিদার এবং ফিরে আসা পর্যন্ত এখানে অনেকবার নামাজ সংক্রান্ত ঘটনা ঘটেছে। যদিও বা আলোচনা হয়তো বিভিন্ন দিক থেকে অত এসেছে, যেহেতু আজকে নামাজের ব্যাপারে বলা হচ্ছে, এই যে মেরাজের আলোচনার সাথে নামাজের একটা ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িত রয়েছে। তো নামাজের যেভাবে ফজিলত আছে, আবার নামাজ যদি কেউ ছেড়ে দেয় সেটার ক্ষতিও অনেক মারাত্মক রয়েছে। প্রথমে আমি নামাজ এবং মেরাজের সম্পর্ক, এটা বলার পূর্বেই একটা নামাজ যেরকম ফজিলত তো সবাই জানে, যদি সেটা ছেড়ে দেওয়া হয় বা অলসতা করা হয় সেদিক দিয়ে আসি। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যখন গিয়েছিলেন তো তখন তিনি যখন জাহান্নাম পরিদর্শন করছিলেন তখন কি দেখেছেন, তো কিতাবের মধ্যে আসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই দেখলেন যে নামাজের গুরুত্ব বর্ণনা করছে, বিশেষ করে কোরআনে পাকের মধ্যে হাদিসে পাকের মধ্যে বিস্তারিত নামাজের ব্যাপারে এসেছে নামাজের গুরুত্ব। তো নামাজ তো পড়তে হবে এবং নিয়মিত সময় মতো আদায় করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। যদি কোনো শরীর অজুহাত ব্যতীত অলসতা করা হয়, কেউ নামাজের মধ্যে যদি খামখেয়ালি করে অলসতা করে তার জন্য কঠিন আজাবের ঘোষণাও এসেছে। তো বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে দেখলেন যে কিছু লোক এমন রয়েছে যারা অলসতার কারণে আজাবের সম্মুখীন হয়েছে। এখন আজাবটা কি, আজাবটা হচ্ছে এরকম যে আমি কিছু লোকের নিকট গমন করি তো দেখতে পাই তাদের মাথা পিষ্ট করা হচ্ছিল,
আল্লাহু আকবার,
মাথা পিষ্ট করা হচ্ছিল, প্রতিবার পিষ্ট হওয়ার পর পুনরায় আগের মতো ঠিক হয়ে যাচ্ছে, এদিকে মারা হচ্ছে পিষ্ট করে একবারে শেষ করে দেওয়া হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে,
আজাব হয়।
হ্যাঁ, তো বলা হচ্ছে এটা কেন, আবার পূর্বের ন্যায় ঠিক হয়ে যায়।
আল্লাহ
বলল এর মধ্যে অলসতা নাই, এদিকে মায়ের এদিকে আবার ঠিক হয়ে যাচ্ছে, কমতি নেবেন একটু লেট করা এটা জিনিসটা হচ্ছে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করেন এরা কারা, তো বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরা হচ্ছে ওইসব লোক যারা যাদের মাথা নামাজের কারণে বোঝা হয়ে থাকতো। অনেক কাছে নামাজকে বোঝা মনে করে, ঠিক মতো যথাসময়ে নামাজটা ঠিকঠাকভাবে আদায় করে না তাদের ব্যাপারে। তো একটা হচ্ছে নামাজ না পড়া, আরেকটা হচ্ছে নামাজের মধ্যে অলসতা করা, আরেকটা হচ্ছে নামাজের ফজিলত। তো ফজিলত একটা ফজিলতের জায়গায়, যদি সেটাকে ছেড়ে দেওয়া হয় তার শাস্তি একরকম, যদি সেটার প্রতি অলসতা করা হয় তার হুকুম একরকম। তো অলসতার কারণে যদি মাথার মধ্যে পিষ্ট করা হয় তাহলে যে বেনামাজে যে নামাজ ছেড়ে দেয়, যে নামাজ কাজা করে, নামাজের প্রতি কার কোনো গুরুত্ব নেই, তার কি হবে? তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজ রজনীতে যখন যাত্রা শুরু করে তিনটা স্থানের মধ্যে তিনার নামাজ হয়, এবং আম্বিয়া কেরামের এক জায়গায় তো নামাজের ইমামতি করেন, সেটা আপন জায়গায়, কিন্তু অনেক সময় এই বিষয়টা অনেকের ফুটে উঠাইতে পারে না কিংবা অনেকের অজানাও থাকতে পারে। এটা জানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের নামাজের ইমামতি করেছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে, কিন্তু এর আগে আরও কিছু জায়গার মধ্যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন, এটা হয়তো অনেকে এই বিষয়ে বিস্তারিত জানে না। তো এটাই বলছি নামাজের অলসতার কারণে শাস্তি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে, সেটা তো যেগুলো প্রত্যক্ষ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, যেগুলোর ব্যাপারে হুকুম এসেছে যে এটার ব্যাপারে এরা এরা আরাম পাচ্ছে, এরা এরা জান্নাতের নিয়ামত ভোগ করছে, এরা এরা আজাব, এর মধ্যে একটা নামাজের অলসতা আজাবের ব্যাপারে আসছে। তো বলেছে সফরের মধ্যে একটি স্থান ছিল যেখানে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তশরিফ আনুন এবং নামাজ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। তো বলেন জিব্রাইল বললেন যে আপনি কি জানেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোন জায়গা, তখন বললেন যে এটা হচ্ছে মদিনায় তাইবা, এটা তাইবা, তখন মদিনা শরীফে হিজরত হয় নাই। তো বলেছেন এই জায়গার মধ্যে আপনার হিজরত হবে, এটা হচ্ছে মদিনায় তাইবা, সেখানে নামাজ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। এরপর জিব্রাইল আমিন আরজ করলেন আর একটু গেলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নামাজ আপনি তশরিফ আনুন, তো নামাজ আদায় করলেন। বলেন এটা কোন জায়গায়, বলেন এটা তুরে সিনা, তো এই জায়গার মধ্যে, হ্যাঁ এটা কোন জায়গায়, বলা হচ্ছে এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিসসালামকে যে জায়গার মধ্যে কথা বলার সৌভাগ্য দিয়েছেন। মূসা নবী আল্লাহর সাথে কথোপকথনের যে পবিত্র জায়গা সেই জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন।
সুবহানাল্লাহ,
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রা এগুলো বিস্তারিত আলোচনা হয়ে গিয়েছে। তো পথের মধ্যে একটা জায়গা হচ্ছে মদিনায় তাইবা, আর একটা হচ্ছে তুরসিনা, এটার মধ্যে আর একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হলেন এবং এক জায়গার মধ্যে তশরিফ আনলেন বা নামাজ আদায় করলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোন জায়গা জানেন, তো বললেন এটা কোন জায়গা, বললেন এটা হচ্ছে বাইতে লাহমে, অর্থাৎ এখানে নামাজ পড়ে এখানে যেখানে হযরতে ঈসা আলাইহিসসালামের শুভাগমন করেছেন। তাহলে একটা জিনিস দেখুন, একটা হচ্ছে তুর, একটা হচ্ছে মদিনায় তাইবা, একটা হচ্ছে তুরে সিনা, আর একটা হচ্ছে বাইতুল লাহম, এই তিনটা জায়গা। তাহলে তিনটা জায়গার মধ্যে একটা হচ্ছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হিজরত করবেন এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফ হবে, যেখানে আশিকেরা যাওয়ার জন্য বেকুল থাকে, আমরা প্রত্যাশা করি ওই একটা পবিত্র স্থান। তুরে সিনা, মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যেখানে সৌভাগ্য দিয়েছেন এই জায়গার মধ্যে কথা বলতে পারবে, নির্দিষ্ট একটা স্থান। তাহলে কত বড় মকাম আলা, কত বড় পবিত্র স্থান যেখানে সাথে মুসা আলাইহিসসালাম সম্পৃক্ত, যেখানে ঈসা আলাইহিসসালামের শুভ আগমন। তাহলে এই সব মিলে দেখেন তিনটা পবিত্র স্থানে আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজ পড়েছেন, নামাজ
এবং সর্বোপরি সফর যেতে 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 বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমরা সবাই জানি যে স্থানের মধ্যে আল্লাহ পাকের পেয়ারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের উপস্থিতিতে এখন এমন একটা নামাজ যে নামাজের মুক্তাদি হচ্ছেন সাধারণ কোনো মানুষ না, আম্বিয়া কেরাম, সমস্ত আম্বিয়া কেরাম, যত আল্লাহর পায়গম্বর, আল্লাহর যত সম্মানিত নবী, এরা নামাজের মুক্তাদি হচ্ছেন। এবং ইমাম হচ্ছেন কেন, ইমামুল আম্বিয়া, আম্বিয়া কেরামের যিনি ইমাম, যিনি সরদার, তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন হাত ধরে সামনে আগায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে হচ্ছেন আপনি
আমাদের ইমাম,
আচ্ছা হচ্ছেন সমস্ত আম্বিয়া কেরামের ইমাম, তিনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে তিনটা নামাজ তিন জায়গার মধ্যে, এবং আরেকটা জায়গা সম্মিলিতভাবে জামাত, বিশাল জামাত, যে জামাতের মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম তশরিফ এনেছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। এগুলো দেখেন মেয়েরাজের সফরের যাত্রা থেকে শুরু করে প্রতিটা জায়গার মধ্যে
নামাজ,
আল্লাহ পাকের পেয়ার হাবিব সাল্লাহ আসলামের নামাজ, এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এখনো নামাজ তোফা হয়ে আসে নাই, এখনো গিফট হয়ে আসে নাই, এর আগে অর্থাৎ উম্মতের জন্য যে ফরজ করেছে পাঁচ ওয়াক্ত নামাজ, এটা তো আলাদা বিষয়, কিন্তু এর আগে যাত্রাগুলোতে
সাল্লাহামের
নামাজ। আর একটা আশ্চর্যের বিষয় হলো সফরের প্রতি মধ্যে একটা নির্দিষ্ট স্থান যেখানে হযরতে মূসা আলাইহিসসালামের কবর শরীফ রয়েছে, যেটাকে আমরা মাজার বলি, পবিত্র স্থান যেখানে সেখানে দাফন হয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার কবর শরীফের মধ্যে, অর্থাৎ মূসা আলাইহিসসালামের কবর শরীফের মধ্যে তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন।
সুবহানাল্লাহ।
তাহলে দেখুন আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন মুজিজা। মূসা আলাইহিসসালাম কবে ইনার ইন্তেকাফ হয়েছেন, মাজারের মধ্যে তশরিফ নিয়ে গিয়েছেন, সে মূসা আলাইহিসসালামকে জমিনের উপর থেকে আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন। আবার আম্বিয়া কেরামের ক্ষমতা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যে মূসাকে কিছুক্ষণ আগে কবর শরীফের মধ্যে দেখতে পেল, সে মূসা আবার কীভাবে বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে আসলো। আজকে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আসমত ওটা অনেক ঊর্ধ্বে, ওনার যাত্রা শুরু হয়েছে, চলতেছে, যাচ্ছে, মূসা আলাইহিসসালাম আবার কিছুক্ষণ আগে ছিল কবর শরীফের মধ্যে আবার চলে আসা, এগুলো আল্লাহ তাআলা
শান,
আল্লাহ তাআলা ইনাদের মাধ্যমে ইনাদের আম্বিয়া কেরামের শানগুলো ফুটিয়ে তুলেছেন, এবং সর্বোপরি নামাজের গুরুত্বটা ফুটে উঠেছে,
বুঝিয়ে দিয়েছে
যে গুরুত্ব, যে নামাজ, একটা দেখেন নামাজ এবং পবিত্র স্থান,
এটাই আমি বুঝাতে চাচ্ছি হুজুর,
নামাজ এবং পবিত্র স্থান।
একটা জিনিস আমি এখানে আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানাতে চাইবো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো পবিত্র স্থান দেখেছেন নামাজ পড়েছেন, যখনই কোনো নেক বান্দাদের সাথে নিসবত রাখে এমন স্থান দেখেছেন নামাজ পড়েছেন। আজকে আমরাও তো মাজার শরীফে যাই, তো আমরা তো সেখানে ইবাদতই করি, তো এটা নবী পাকেরই তো একটি তর তরিকা যে আমরা ভালো জায়গায় যাব, আমরা কোনো পবিত্র জায়গায় যাব, নেক বান্দার সাথে সম্পর্ক রাখে এমন জায়গায় যাব, সেখানে নামাজ পড়বো।
একটা জিনিস খেয়াল করেন, একটা জায়গা মূসা আলাইহিসসালামের সাথে সম্পর্ক যুক্ত
নিসবত রাখে,
আর একটা জায়গা
ঈসা
আলাইহিসসালামের সম্পর্ক রাখে, ওইখানে ওনার সাথে সম্পর্ক বিদায়, ওটা দামি জায়গা, ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন মদিনায়ে তাইয়্যিবা। এখনো সেটা তখন ওই রকম রৌনক ছিল না, পূর্বেকার অবস্থা, এটার সেট আপ ছিল অন্যরকম, কিন্তু যে জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম লেগে যেটা মদিনায়ে তাইয়্যিবা হয়েছে, দামি হয়েছেন, সেখানে মেয়েরাজের যাত্রাপথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, নামাজ আদায় করেছেন। দেখেন অর্থাৎ ওই জায়গাটা দামি হবে, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা নির্ধারিত আছে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই জায়গাটা ধন্য হয়েছে। তো মোট কথা, আল্লাহ সুবহান ওয়া তাআলা নেক বান্দাগণ, আম্বিয়া কেরামের সরদার, আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার দিদারে ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক তো তোহফা, এবং সফর প্রতিমধ্যের মধ্যে যেটা অবস্থান, যে বরকতময় জায়গাগুলোতে নামাজ, নামাজটা এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। তো আমাদের উচিত নামাজের প্রতি কখনোই অলসতা না করা, বরঞ্চ আল্লাহ তাআলার দেয়া নিয়ামত হিসেবে, গনিমত হিসেবে, কেমন গনিমত, যেটার সাথে আম্বিয়া কেরামের সম্পর্ক, যেটার মাধ্যমে আমাদের মুক্তি, যেটার মাধ্যমে আমি জান্নাতে যাব, কারণ আমরা তো আল্লাহ পাকে দিদার করতে পারছি না, আমি দিদার ইলাহি চাচ্ছি, আমি আল্লাহকে কীভাবে দিদার করব, আমার 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 আমি তো সাধারণ বান্দা। মূসা আলাইহিসসালাম আল্লাহকে দেখে নাই, মূসা তো আল্লাহকে দেখে নাই, মূসা আলাইহিসসালাম শুধুমাত্র কথা বলার সৌভাগ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সেখানে, উনি যদি ঘুমন্ত অবস্থায় থাকে, উনি যদি সফরে থাকে, উনি যদি হেরা গুহায় থাকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে সেদিকে ওহী নাজিল হচ্ছে, জিব্রাইল তশরিফ নিয়ে আসতেছেন। হ্যাঁ, জিব্রাইল আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির দিচ্ছে,
অর্থাৎ কোনো প্লেস নির্দিষ্ট ছিল না।
হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির দিচ্ছে, দুনিয়ায় আসতেছেন, তশরিফ নিয়ে আসতেছেন, হাজির দিচ্ছে বারগাহে রিসালাতের মধ্যে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে সেদিনে কোরআন পাক নাজিল হচ্ছে, আয়াত নাজিল হচ্ছে, তাহলে বোঝার বিষয় এই পুরা যদি আপনি দেখেন আল্লাহ পাক রব্বুল আলমের অসংখ্য দয়া, সেটা হচ্ছে নামাজ। তাহলে আমি তার দিদার এলাম, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না। তো মূসা আলাইহিস সালাম সাল্লাম দেখেন না, একটু ঝলক পেয়েছে তো মূসা আলাইহিস সালাম সাল্লাম বেহোশ হয়েছে, এটা সবাই জানে। তো আল্লাহর পাকের পেয়ারা হাবিব আলী সালাতুসে বিষাদ করে দেন, যার খোলাসা নামাজ মুমিনের মেরাজ। নামাজ মুমিনের মেরাজ। আমি আমি আল্লাহ পাকের দিদার করতে পারছি না, তো আমি একজন সাধারণ মুমিন বান্দা, আল্লাহর মুমিন বান্দা হিসেবে, একজন মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আমার মেরাজ হচ্ছে মেরাজ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার চোখের শীতলতা,
সুবহানাল্লাহ,
এবং জান্নাতে যাওয়ার চাবি,
সুবহানাল্লাহ।
যেখানে হাদিসে পাকের মধ্যে জান্নাতের চাবি আসছে, যেখানে বারবার ওয়াকিমুস সালাত, সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে, বারবার কোরআনে পাকের মধ্যে তাগাদা দিচ্ছে, সেখানে আমরা কেন নামাজ পড়বো না?
বেশক বেশক, আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সেলিম ভাই কি বলবেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মাশাআল্লাহ, প্রথমত আমার আসাদ ভাই খুব সুন্দর নাচ শরীফ পড়েছেন, পাশাপাশি আমার নাঈম ভাই খুব সুন্দর চমৎকারভাবে আজকের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করছেন।
জি,
বিশেষ করে প্রথমে আমি নাঈম ভাই, যেহেতু নবীগণ আলীহিমুস সালাতু ওয়াসালাম, যে মূসা করিমুল্লাহ আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসালামের ব্যাপারে এবং বরকতময় স্থানের মধ্যে নামাজ আদায় করার ব্যাপারে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যেহেতু আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নামাজ। দেখেন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি ইচ্ছা পোষণ করে যে মওলার দিদার করব, মানে কপালের চক্ষু দ্বারা, এটা কখনো সম্ভব হবে না। এবং মূসা কলিমুল্লাহ আলা নবী জানাব আলিহি সালাত ওয়াসালাম রব্বি আরিনি বলেছেন, মানে অর্থাৎ মওলা তোমার কথা বলার স্বাদ, তোমার কথা বলার মিষ্টতা যদি এমন হয় তাহলে মওলা তোমার দিদার কেমন হবে? রব্বি আরিনি, মওলা আমাকে আপনার দিদার দান করুন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার উত্তর বলেছেন লান তারানি, কখনো তুমি আমার দিদার করতে পারবে, আমাকে দেখতে পারবে না। তা আমরা হয়তো খুব প্রসিদ্ধ ঘটনা যে তুর পাহাড়ের মধ্যে যে একটি তাজাল্লি দিয়েছেন। দেখেন, মূসা কলিমুল্লাহ আলা নবী জানাব আলিহি সালাতু ওয়াসালাম বেহুশ হয়ে গিয়েছিল, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু যে মূসা কলিমুল্লাহ আলা নবী জানাব আলিহি সালাতু ওয়াসালামের এই তাজাল্লি পাওয়ার কারণে সরাসরি দিদার হয়নি, জাস্ট একটা তাজাল্লি ঝলক দিয়েছেন, তো উনার শান কেমন বেড়েছে কিতাবের মধ্যে আসছে। উনি এই যে এই ঘটনার পর থেকে উনি ওনার মুখের মধ্যে নেকাব বেঁধে দিয়েছেন, চেহারা দেখাতেন না। এটা কারণ বর্ণনা করতে গিয়ে উনি বলতে গেলেন যে কিতাবের মধ্যে আসছে, যখন মানুষ ওনার ওই চেহারার ঝলক দেখত, মূসা কলিমুল্লাহ আলা নবী জানাব আলিহি সালাতু ওয়াসালামের চেহারার দিদার করত, কোনো সাধারণ মানুষ সেটা সহ্য করতে পারতেন না। তো ওনার স্ত্রী একদিন শেষ মুহূর্তে যখন ওনার শেষ সময় চলে আসলো, ওনাকে আরজ করলেন যে এত বছর হয়ে গেল, প্রায় 40 বছর আপনার সঙ্গে আছি, আপনার সাথে আছি, কিন্তু আমি তো আপনার চেহারা দেখিনি। আল্লাহর স্ত্রী মূসা কলিমুল্লাহ আলা নবী জানাব আলিহি সালাতু ওয়াসালামকে এই কথাটা বললেন। তখন শেষ মুহূর্তে স্ত্রীর আবদার পূরণ করার জন্য মূসা কলিমুল্লাহ আলা নবী জানাব আলিহি সালাতু ওয়াসালাম ওনার চেহারা যখন দেখালেন, সাথে সাথে ওনার স্ত্রী মানে এত বেশি প্রভাবিত হয়েছেন যে আল্লাহ তাআলা শুকরিয়া সিজদা আদায় করেছেন, যে এই একটু তাজাল্লির কারণে যদি মূসা কলিমুল্লাহ আলা নবী জানাব আলিহি সালাতু ওয়াসালামের চেহারার ঝলক, নূরানিয়ত, মর্যাদা যদি এমন হয়, আর যিনি রাহমাতুল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহাতুল আশিকিন, এই হে হে উম্মতের দয়ালু নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মিরাজের রাতে সশরীরে সরাসরি কপালের চক্ষু দ্বারা আমার রাসূল করিম ওফর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে দিদার করেছেন। আচ্ছা, এখানে এই দিদারের বিষয়টা এটা চিরন্তন সত্য কোরআন এবং হাদিস দ্বারা, ইজমা কিয়াস, এই যে চারটা যে শরীয়তের যে বিধান রয়েছে এর মাধ্যমে যে প্রমাণিত যে রাসূল করিম ওফর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহ পাকে কি করেছেন, দিদার করেছেন, জিয়ারত করেছেন। আচ্ছা, এখন বিষয় যেহেতু আমার নাইম ভাই একটা বিষয় তুলেছেন, মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলহি সালাতাম আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি অনেক আগে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন, উনি ওই কবরের মধ্যে জীবিত নামাজ আদায় করছেন এবং পঞ্চাশ ওয়াক্ত নামাজের যেটা ঘটনা এটা খুব প্রসিদ্ধ। আচ্ছা, এটা তো উনি কত কোন আসমানে ছিলেন সেটাও সত্য, তাহলে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন ওখানের মধ্যে উনি মুক্তাদি হিসেবে ছিলেন। তো এইভাবে যদি আমরা দেখতে যাই তাহলে এই মেয়েরাজের ঘটনার কয়েকটি স্থানের মধ্যে মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলহি সালাতাম সশৈল উপস্থিত ছিলেন। এখন এই যে কিছু জালেম আছে যে আম্বিয়া কিরাম আলাইহিম সালাম মরে গিয়েছেন, পচে গিয়েছেন, যে ওনারা কীভাবে সম্ভব এটা বিশ্বাস করতে তারা অস্বীকার করে, যেহেতু প্রসঙ্গে যেটা আসছে সেই জন্য একটা হাদিস মুবারক আমরা শ্রবণ করি। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, অর্থাৎ আম্বিয়া কিরাম আলাইহিম সালাতু ওয়াসালাম আপন আপন মাজার শরীফে জীবিত এবং তারা নামাজ আদায় করেন, এটা একটা হাদিস মুবারক। ইবনে মাজাহ শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق أو كما قال عليه الصلاة والسلام وتد نشتري الله پاك زمين الوپور أنبياء الكرام عليه الصلاة والسلام إرشور المبارك كي গাছ করা হারাম করে
দিয়েছেন বেশক,
এবং আল্লাহ পাক নবীগণ আলাইহিস সালাতু ওয়াসালাম এর কবর শরীফের মধ্যে তাদেরকে রিজিক দান করে থাকেন। তাহলে এই দুটি হাদিসে মুবারকার মাধ্যমে আমরা জানতে পারি যদি মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালাম মেয়েরাজের এই ঘটনার মধ্যে কয়েকটি স্থানের মধ্যে সশরীরে যদি উপস্থিত থাকতে পারে, যিনি মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস আকা, সমস্ত আকাদের আকা, খলক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, আর রাসূল উসে আলা
হামারা
নবী,
খলক সে আউলিয়া সে رسول خلق سے اولیاء اولیاء سے رسول رسول سے اعلیٰ ہمارا نبی سب سے اولا ہو سب سے بالا ہو آلا ہمارا نبی
آلاللہ তাহলে এটা দ্বারা প্রমাণিত নবীগণ আলাইহিস সালাতু ওয়াসালাম জীবিত, শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মকবুল বান্দাগণ কবরের মধ্যে জীবিত।
জি জি,
এটা দ্বারা আমাদের বোঝার বিষয়, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দিদার ইলাহি, আল্লাহ পাকের দিদার, এটা দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র একজনে জাতে পাক যিনি শোষককে আমার আল্লাহ তাআলা দিদার করেছেন
বেশক,
কিন্তু জান্নাতের মধ্যে যারা মুমিন বান্দা তাদেরকে অনেক নিয়ামত দান করবেন, তার মধ্যে সবচেয়ে উত্তম বেস্ট নিয়ামত হচ্ছে সেটা আল্লাহ তাআলার দিদার
বেশক,
আল্লাহু আকবার। তো আর ওই জান্নাতও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, ভ্রমণ করেছেন, এবং দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাজি আসরা বিআবিদিহি এই আয়াত মুবারাকার মাধ্যমে সব মিরাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার করার জন্য গিয়েছেন, এটা প্রমাণ গ্রহণ করে। আচ্ছা, এর পাশাপাশি বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াত মুবারাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ সত্য সেটা প্রমাণিত করেছেন, যাতে যারা মুসলমানরা তার এই বিষয়ের উপর মেয়েরাজের উপর ইমান রাখার মাধ্যমে যেন তাদের ইমানকে যেন আরো মজবুত করতে পারে এবং তাদের ইমানকে যেন হেফাজত করতে পারে। যেমন সূরা নাজমের মধ্যে শুরু থেকে যদি আপনি দেখেন প্রত্যেকটি আয়াত মুবারকা আমার রাসূল করিম উফর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে মেয়েরাজের রাতের যেটা ঘটনা ওই ঘটনাটাকে সত্যায়িত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেমন একটি আয়াত মুবারকার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাব কাওসাইনি আও আদানা, অতঃপর ওই জ্যোতি নিকটবর্তী হলো অতঃপর খুব নেমে আসলো। আচ্ছা, এরপর বলছেন ফাকানা ক্বাব কাওসাইনি আও আদানা, কতটুকু নেমে এসেছে, এবং বরঞ্চ ওই জ্যোতি পুদের মাহবুবের মধ্যে দুই হাতের ব্যবধান রইল, বরং এর চেয়ে তরকম, অর্থাৎ রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদার করেছেন এটা ঘোষণা দিয়েছেন, কিন্তু যখন মক্কার যারা অমুসলিম তারা অস্বীকার করতে লাগলেন, তারা যখন রাসুল করিম বা উফর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস শরীফে যাওয়া এবং এখান থেকে সাত আসমান এবং সিদরাতুল মুনতাহা লা মাকাম যেতে যেতে আল্লাহ পাকের সর্বসামনে একদম সর্বনিকটে যেটা যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, এই মেয়েরাজের ঘটনাকে যখন অমুসলিমরা যারা মুনাফিক তারা অস্বীকার করতে লাগলেন, তখন তাদের অস্বীকারের জবাব দেওয়ার জন্য ওই সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, মা কাযাবাল ফুআদু মা রাআ, অর্থাৎ অন্তর মিথ্যা বলেনি যা দেখেছে। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের দিদার করেছেন, মেরাজ করেছেন, আসমান সফর করেছেন এবং জান্নাত জাহান্নাম কেছে সবকিছু দেখেছেন, মেরাজের ঘটনা যখন দেখে দেখে যখন সমস্ত সবার সামনে উপস্থাপন করতে লাগলেন, কিন্তু সর্বোত্তম সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা সত্যায়ন করেছেন। আর মক্কার অমুসলিমরা আবু জাহেলরা যারা এর অনুসারী ছিল তারা অস্বীকার করতে লাগলেন। তাহলে তাদের পদ উত্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার রসুল যেটা বলেছেন সত্য বলেছেন, কখন যে তবে কি তোমরা তার সাথে তিনি যা দেখেছেন তাতে বিতর্ক করছো, যখন যে এই যে অমুসলিমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এর দয়ায় যে আমার রাসূল করিম উফর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জিয়ারত করেছেন, দিদার করেছেন, এটাকে যখন অস্বীকার করতে লাগলেন, বিভিন্ন ধরনের কটুক্তি করতে লাগলেন এবং বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করতে লাগলেন, তখন আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ রাআহু নাযরাতান উখরা, শুধু একবার নয় বরঞ্চ কয়েকবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার দিদার
করেছেন। সুবহানাল্লাহ,
মানে অর্থাৎ এবং তিনি তো ওই জ্যোতি যা দুইবার দেখেছেন। যে এই আয়াতে মুবারকার মাধ্যমে মুফাসসিরগণ বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আমার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকবার কি করেছেন, দিদার করেছেন। আচ্ছা, অপর একটি আয়াতে মুবারকার মধ্যে বলছেন মা যা গাল বাসার ওয়া মা তাগা, এবং চক্ষু না কোনো দিকে ফিরেছেন না সীমা অতিক্রম করেছেন। তাহলে সূরা নাজম এর এই আয়াতে মুবারকার মাধ্যমে আমরা জানতে পারলাম রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে কপালের চক্ষু দ্বারা আমার আল্লাহ তাআলার কি করেছেন,
দিদার
করেছেন। এবং এই প্রসঙ্গে যে ইমাম মুসনাদে ইমাম আহমদের মধ্যে একটি হাদিস শরীফ নকল করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করছেন রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, অর্থাৎ আমি সশরীরে আমার প্রতিপালকের দিদার করেছি, আমার আল্লাহ তাআলার কি করেছি,
দিদার
করেছি। এবং আরেকটি রাওয়ায়েতের মধ্যে ইমাম আসছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আতা মুসাল কালামা ওয়া আতানি রুয়াতা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার সাথে কথা বলার সম্মান দান করেছেন আর আমাকে দিদারের নিয়ামত দ্বারা ধন্য করেছেন।
সুবহানাল্লাহ।
আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলিত, উনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি রব্বি নাহালতু ইব্রাহিম খুল্লাতি وَكَلَّمْتُ مُوسَى تَكْلِيمًا وَأَعْطَيْتُكَ يَا مُحَمَّدُ كِفَاحًا أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ বলছেন যে আমার রব আমাকে বলেছেন আমি ইব্রাহিমকে আমার খলিল বানিয়েছি, মুসা আলাইহি সালাতু ওয়াসালাম এর সাথে কথা বলার সম্মান দান করেছি, আর হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পর্দা ছাড়াই আমার দিদার দ্বারা সম্মান করেছি।
সুবহানাল্লাহ।
তাহলে যেখানে রাসূল করিম উফর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে এই সত্যায়ন করছেন, নিজে মুখে বলছেন আর এটা সত্য, আমার রাসূল করিম উফর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন কখনো মিথ্যা বলেন
না,
কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকেই সবকিছু বলে থাকেন। তাহলে মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যানা ওয়া আলিহি সালাতু ওয়াসসালামের ঘটনা আমরা শ্রবণ করেছি যে উনি জাররা পরিমাণ তাজাল্লি পাওয়ার কারণে তাও ভালো করে দেখতে পারে নাই, তাহলে ওনার মর্যাদা যদি এমন হয়, ওনার চেহারার মুখ যদি এমন হয়, আর আমার রহমতুল্লিল আলামিন নবী তো আমার ওই মিরাজের রাতে মিরাজের রাতে রজব মাসের 27 তারিখ যে সুশরীরে সামনাসামনি কুরবত হাসিল করেছেন, আর ওই রহমতুল্লিল আলামিনের শান কেমন হতে পারে।
সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ।
আমাদেরকে আমার নবীর শান বুঝার তৌফিক দান।
আমিন।
ইনশাআল্লাহ নামাজ তোফা নিয়ে এসেছে, তো এই নামাজ না পড়ার কি কি ক্ষতি আছে সেটাও সম্পর্কে আমরা জানবো, এবং এতক্ষণ যা আলোচনা হয়েছে আপনারা তো শুনে আসতেছেনই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিদার দিয়ে ধন্য করেছেন। তো মুমিনদের জন্য মিরাজ কি সেটা আমার নাঈম ভাই বলেছেন যে নামাজ, তো সেই নামাজেরও কদর কীভাবে করা উচিত এবং নামাজ না পড়লে কি কি যে শাস্তি আমাদের জন্য রেডি আছে সেটা ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরেই শুনবো। আসুন কিছু দর্শক কল করেছেন, সে কলগুলো অনুষ্ঠানে সামিল করি। জি,
আমার
আমার নাম হলো জবাইদুল ইসলাম মাদারিসের। ওই যে মাদারিসের বক্তব্য দিচ্ছে তো শুনতেছি।
আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। জি পরবর্তী কল।
আমার নাম সাইমুল হাসান স্বামী, আমি একটি গজল শুনতে চাই। হাসবি রব্বি জাল্লা।
আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব আপনাকে শোনানোর জন্য। পরবর্তী কল।
আমি একটি কালাম শুনতে চাই, মদিনায় যাওয়ার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ ভাই, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব শোনার জন্য। জি পরবর্তী কল।
ভাই আমি নাম হচ্ছে বলছি মোহাম্মদ রাজা মিয়া, আমি একটা নাচ শুনতে চাই।
আমাদের সাথে এরপর আছেন শাহিদ ভাই, এরপর শাহ আলম ভাই আছেন, আবু সুফিয়ান ভাই আছেন, এরপর আমির হোসেন ভাই আছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন। জিজুর কালাম শুনবো, এরপর ইনশাল্লাহ আবার আমরা আলোচনার দিকে আসবো।
ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে, প্রিয় নবী দ্বারে গেলে, ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো পূরণ হবে, প্রিয় নবী দ্বারে গেলে, মনের আশা পূরণ হবে, রহমতে দুশ্মনেরা যায় যে জলে, মিলগ মোরা পালন করি, দুশ্মনেরা যায় যে জলে, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, প্রিয় নবী দ্বারে গেলে, ছাড়ো চিন্তা পৃথিবী, সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা, যেথায় আমাদের মত অচল থাকা যায় যে চলে, যেথায় আমাদের মতো অচল টাকা যাই যে চলে ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর প্রিয় নবীর দক্ষিণা আমরা প্রতিদিন পাই প্রিয় নবীর দক্ষিণা প্রতিটি দিন যায় যে চলে প্রিয় নবীর দক্ষিণা প্রতিটি দিন যায় যে চলে ছাড়ো চিন্তা পৃথিবীর অন্য কারো দরবারে যাই নাই কখনো তারা পূরণ হয় যাদের আশা পূরণ হয় যাদের আশা প্রিয় নবী দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে মনের আশা পূরণ হবে প্রিয় নবী ধারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী
সুবহানাল্লাহ মাশাআল্লাহ মারহাবা দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ আলোচনা চলছিল আল্লাহ পাকের দিদার ও নামাজ নাইম ভাই আল্লাহ পাকের দিদার নিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা হয়েছে
দিদার ইলাহি এটা এত বেশি নিয়ামত সেটা মূসা আলাইহিস সালাম উপলব্ধি করতে পারছে
হ্যাঁ
মিরাজের সাথে যেরকম নামাজের সাথে সম্পর্ক আছে দিদার ইলাহির সাথেও নামাজের সম্পর্ক আছে
সুবহানাল্লাহ
এর এটা কিভাবে আল্লাহ পাকের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা মিরাজে উপহার দিয়েছেন যে দিন এবং রাতে মিলে পঞ্চাশ ওয়াক্ত নামাজ গিফট করেছে যেটা আপনার উম্মতের জন্য ফরজ এটা কি করবে সবাই পালন করবে অনেক বড় নিয়ামত এখন নামা একজন মানুষের নামাজের মধ্যে মন লাগানোর জন্য দুইটা জিনিস দরকার একটা হচ্ছে সে নামাজের নিয়ামতের কি বরকত নামাজ এর গুরুত্ব নামাজ যে ফজিলতওয়ালা নামাজ আদায় করলে তার জন্য আল্লাহ তাআলা কি নিয়ামত রেখেছেন সেটার কানেকশনটা কোথায় সেটা যখন বুঝতে পারবে সাথে সাথে নামাজ না পড়লে ছেড়ে দিলে তার ক্ষতি কোথায় লোকসান কোথায় এই দুটা যখন মানুষের সামনে আসবে তখন তার মধ্যে ইচ্ছা জাগবে আমি কেন নামাজ ছেড়ে দিব ছেড়ে দিলে তো লোকসান আজাব আবার যদি সেটা পড়ার মতো পড়তে পারে সেটা যদি আদায় করার মতো আদায় করতে পারে সেটার সাথে রবের সাথে কানেকশন
সুবহানাল্লাহ
এবং আল্লাহ তাআলা নিয়ামত রেখেছে সেটা তো আলাদা বিষয় তো আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্ত নামাজ উপহার হিসেবে দান করেছেন তো ফিরে আসার সময় মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতুসসালামের নিকট পৌঁছালেন
জি
মূসা আলাইহিস সালাতুসসালাম আরজ করলেন আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন গিফট কি দিয়েছেন ইরশাদ করলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ তো মূসা আলাইহিস সালাতুসসালাম আরজ করলেন আপনি আপনার রবের কাছে আবার ফিরে যান গিয়ে একটু সহজ করে দিতে বলেন কারণ আপনার উম্মত এটা করতে পারবে না এটা কিসের বলে বলতে শুনি কারণ বলছে আমি বনি ইসরায়েলকে পরীক্ষা করে দেখেছি তাদের আমি অভিজ্ঞতা নিয়েছি মূসা আলাইহিস সালাতুসসালাম আমাদের জন্য মহব্বত করতেছে এখানে অনেক কিছু বিষয় আছে খুব খুব লজিক আছে মুসা আলাইহিস সালাম আমরা করতে পারবো না, দেখেন আমরা পাঁচ ওয়াক্ত পাইছি, এটা অনেকে পড়ে না, অনেকে গুরুত্ব দেয় না, যারা পড়তেছে নিয়ামত পণ। তো মুসা আলাইহিস সালাম সে কবে কোন জায়গার মধ্যে অবস্থান করতেছে? মাজার শরীফের মধ্যে, আল্লাহ রসুল সাল্লা ইসলামের দিদার, দিদারে মুস্তাফা। আর এদিকে বলতে আপনার উম্মতের জন্য এটা কঠিন হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, আমাদের জন্য মায়া স্বয়ং মুসা আলাইহিস সালাম করতেছেন, কারণ উম্মতের ফজিলত উনি জানছেন, উনি তো আমরা শরীফে পড়েছেন দেখেছেন, এগুলো বুঝার সব ক্ষমতা ওনারা আল্লাহ ওনাকে দিয়েছেন। যান তো গেলেন, এ আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য একটু সহজ করে দিন। তা আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন, কমাই দেওয়ার পরে আবার ফিরে আসলেন মুসা আলাইহিস সালামের কাছে, বললেন আপনি আবার যান, আপনার প্রতিপালককে বলেন আমার উম্মতের জন্য আরেকটু কি করেন, সহজ করে দেন। তো বারবার আসা যাওয়া, এভাবে অনেকবার যাওয়া হলো, প্রতিবার যাওয়াতে পাঁচ ওয়াক্ত কমতে 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 সেটা কত ওয়াক্তে ঠেকে গেল, লাস্ট কত?
পাঁচ ওয়াক্ত,
অর্থাৎ 45 ওয়াক্ত, 10 ভাগের 9 ভাগ আমাদের জন্য সহজ করে দিছে আল্লাহ তাআলা, কমিয়ে দিয়েছেন পাঁচ ওয়াক্তটাই। এখন মুসা আলাইহিস সালামকে যখন আবার বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার আমার রবের কাছে যাইতে এখন কি হচ্ছে, লজ্জাবোধ হচ্ছে, কারণ আমার উম্মতের জন্য কমাইতে কমাইতে 10 ভাগ থেকে 50 ভাগ থেকে 45 ভাগ সহজ করে দিয়েছেন আরেক ভাগ। এখানে একটা লজিক হচ্ছে, যখন আল্লাহর বান্দা কোনো গুনাহ করার ইচ্ছা পোষণ করবে তো আল্লাহ তাআলা গুনাহ দিবেন না, যখন গুনাহ সংগঠিত হয়ে যাবে তখন তার গুনাহ একটা লেখা হবে, তার আমলনামায় একটা গুনাহ লেখা হবে। আচ্ছা আল্লাহ পাকের বান্দা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যখন ইচ্ছা করবে একটা নেকির ইচ্ছা করবে, এখনো নেকি করে নাই, তো তার আমলনামায় একটা নেকি লেখা হবে। যদি নেকি সংগঠিত হয়, নেকিটা করার সৌভাগ্য অর্জন করে, তো আল্লাহ তাআলা ওই একটা নেকির বদলায় তাকে 10 গুণ বাড়িয়ে দিবে। নেকির ইচ্ছা করেছে, নেকি এখনো করে নাই, তারপর একটা নেকি লেখা হয়েছে। যদি নেকিটা সংগঠিত হয়, সেটা যদি নেকি অর্জন করার কাজটা, নেকির কাজটা করার সৌভাগ্য অর্জন করে, তো আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেয়। এবার যদি গুনাহের ইচ্ছা করলো, তো গুনাহ লেখা হচ্ছে না, গুনাহ যখন সংগঠিত হবে তো 10টা গুনাহ না, কয়টা?
একটি গুনাহ,
একটা। তো মূল কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মেহরবানি, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে মেহরবানি করেছেন। যদি আল্লাহর কোনো বান্দা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সঠিকভাবে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সালাত কায়েম করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
5 ওয়াক্তের বিনিময়ে
50 ওয়াক্ত,
50 ওয়াক্ত। তাহলে আমাদের জন্য এক তো নামাজ দিন এবং রাতের জন্য আমাদের জন্য অনেক বড় নিয়ামত।
জি,
তো ওই নিয়ামতটা পাচ্ছি 50 ওয়াক্ত, ওইখান থেকে আমাদেরকে সহজ করে স্যাক্রিফাইস দিতে দিতে দিতে, অর্থাৎ আমাদের জন্য সহজ করতে করতে কত করে দিছে?
5 ওয়াক্ত করে,
5 ওয়াক্ত চলে আসলো।
জি,
9 ভাগ চলে গেল। এবার হিকমত কি? মুসা আলাইহিস সালাম এর কাছে আসা যাওয়া, এটার রহস্যটা কি? এখন ওই যে দিদার ইলাহি, এখন মুসা আলাইহিস সালাম এক তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মোহাব্বত করতেছে, আর দ্বিতীয়ত যদি ছেড়ে দেয় আল্লাহ পাকের দিদারের জন্য যাওয়া এবং আসা, এটা যদি এখানে যদি ক্লোজ হয়ে যেত, তাহলে ওইখান থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চলে আসতেন। তো বারবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারটা কয়বার হয়েছে মুসা আলাইহিস সালামের?
প্রায় 9 বার।
9 বার
এই যাচ্ছে আসতেছে, এই দিদারে মুস্তাফার স্বাদটা কত বেশি, এবং সাথে সাথে আরেকটা স্বাদ আছে সেখানে, দিদার
ইলাহি
বলে কিরকম, যে আল্লাহ পাকের সাথে দিদার করার পর মুসা আলাইহিস সালাম দিদার করার মানে একটু ঝলক পাইছে, জলকিয়া পাওয়ার কারণে, তাজাল্লি পাওয়ার কারণে উনি মেকআপ, এটা কি মেকআপ দিছে, যাতে ওনার চেহারা সবাই বরদাস করতে পারছেন, এমন নুরানি আল্লাহ পাকের তাজাল্লি এটা দর্শন করার কারণে উনি বেহুশ হয়ে গিয়েছেন। তো যে রবের দিদার সরকার দোয়ালা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি করতেছেন, বারবার করে আসতেছেন, তো আল্লাহ তাআলার দিদারের স্বাদটা কেমন, মজাটা কেমন, সেটা এটা নিয়ামতটা একটু প্রদর্শন করার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দিদার করতেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি চেহারায় আনোয়ার দিদার করতেছে কে?
নামাজ,
এক তো হচ্ছে নামাজ, আর তো কি দিদারে লাহি। তাইলে এই যে নামাজের হিকমত, এখানে যে আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত রেখেছেন, তো বললাম তো একটা নামাজের শাস্তি সেটা আপন জায়গায়, নামাজ পড়লে নিয়ামত সেটা আপন জায়গায়, কিন্তু এটার সাথে কানেকশনটা হচ্ছে রবের সাথে। যদি কেউ রবের সাথে কানেকশন করতে চায়, তার উচিত হচ্ছে খুশু খুজু বিনয়ী সহকারে ইখলাসের সাথে নামাজ আদায় করে।
এই জন্যই তো ইয়া ভাই প্রত্যেকটা বিষয়ে নামাজকে প্রায়োরিটি দিতে বলা হয়েছে। ফরজ তো ফরজ, ফরজের পাশাপাশিও আল্লাহওয়ালারা নফলকে কেন ইখতিয়ার করেছেন? ওনারা জানেন যে যত বেশি নফল পড়বো তত বেশি রবের কাছে যাবো,
কারণ
তত বেশি রবের
যে নামাজটা ফরজ করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ফরজ করেছেন, এই পাঁচ ওয়াক্ত নামাজটা হচ্ছে কম্পালসারি, এটা অবশ্যই
পড়তেই হবে,
এটা বাদ দেওয়া যাবে না, এটা অপশনাল না, এটা অত্যাবশ্যক, পড়তে হবে, ফরজ। ছেড়ে দিলে গুনেগার, হারাম, ছাড়া যাবে না। এর সাথে সাথে বলি আল্লাহ বুজুর্গগণ আল্লাহর সাথে কানেকশন হওয়ার জন্য, রবের খুশির জন্য
বেশক
তারা নির্দিষ্ট নামাজ পাঁচ ওয়াক্ত, এটা তো পড়বেই, সাথে সাথে তারা নামাজ আদায় করে।
জি,
তো দেখুন নামাজে যদি আপনি দেখেন তাহাজ্জুদের নামাজ দিয়ে মানে আল্লাহদের শুরু হয় তাহাজ্জুদের নামাজ, এরা হালকা একটু তন্দ্র যদি চলে আসে, হালকা অল্প আরাম হয়ে গেলে তারা দাঁড়িয়ে যায় সালাত, মানে কুশের তাহাজ্জুদের, ফজরের সালাত আদায় করতেছে। আচ্ছা ফজর সালাত, এরা দেখেন তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, তারা ওযু করে তাজা ওযু করার পরে তারপর নামাজ, মসজিদে প্রবেশ করছে মসজিদের
নামাজ,
তাহিয়াতুল
দখুলুল মসজিদ,
দখুলুল মসজিদের নামাজ, এরপর কি ফজর সালাত আদায় করতে তারা অপেক্ষমান রয়েছে, জিকির আজকারে মগ্ন রয়েছে, চাষ ইস্টাকে নামাজ পড়ার জন্য, চাষের নামাজ পড়তেছে, ইস্টাকের নামাজ পড়তেছে, মাগরিবের সময় সালাতুল আবিন পড়তেছে, এছাড়া আরো অসংখ্য কোনো সমস্যায় পড়ছে হাজাতের নামাজ পড়তেছে, বৃষ্টি আসতেছে না তাই নামাজ পড়তেছে, প্যারাশান্ডে পড়তে নামাজ পড়তেছে, কোনো সমস্যা হয়েছে নামাজ পড়তেছে, তারা সমস্যা সমাধান পাচ্ছে নামাজের মাধ্যমে। কারণ আপনি বলবেন নামাজ, নামাজের ভিতরে আল্লাহ পাকের জিকির আছে, নামাজের ভিতরে নবীর উপর দরুদ আছে, নামাজের ভিতরে দিদারে ইলাহি এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ রয়েছে, আল্লাহ ও তার রসুলের স্মরণ নামাজের মধ্যে রয়েছে। তো যেটার মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ হয়, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ চলে আসে, তো সেই নামাজ এর মাধ্যমে ওলি আল্লাহ বুজুর্গগণ বেলায়াত এবং উচ্চ মর্যাদায় আসীনটা সমাসীন হয়েছে। তো আমাদের উচিত আমরা নামাজকে যাতে অবহেলা না করি, কারণ দাওয়াত ইসলামই শুধু নামাজ পড়ার জন্য এখানে টিভি চ্যানেলের সামনে আমরা এসে মাদানী চ্যানেলে কথাবার্তা বললাম, প্রোগ্রাম শেষ করলাম, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য ফয়জানের নামাজ কোর্স সাত দিনের, যে কোর্সটা বিভিন্ন জায়গায় মসজিদের মধ্যে মহল্লার মধ্যে আমাদের মুয়াল্লিম তিনি যান, যাওয়ার পরে এলাকার যুব সমাজদের মধ্যে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, শ্রমজীবী এবং বিভিন্ন সেক্টরের লোকদেরকে মসজিদে এনে সাত দিন নামাজের প্র্যাকটিক্যাল শেখাচ্ছে, নামাজের প্রশিক্ষণ দিচ্ছে। হ্যাঁ, সাত দিন নামাজ কোর্স, যারা কাফেলায় সফর করে তিন দিনের জন্য, বারো দিনের জন্য, এক মাসের জন্য, তারাও কিন্তু কী করতেছে, নামাজের প্র্যাকটিক্যাল একটা রুটিনের মধ্যে রয়েছে। এরপর যদি কী হচ্ছে 63 দিনের তরবিতে কোর্স করা, আমি ফরজ নিয়মটা শিখবো, একজন মুসলমান হিসেবে আমার যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা ফরজ করেছেন আমি জানবো, তো ওই জানার মধ্যে নামাজের প্র্যাকটিক্যালটা সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও দেখবেন দাওয়াত ইসলামীর অনলাইন প্ল্যাটফর্মের মধ্যেও তো নামাজের প্রশিক্ষণ হচ্ছে। আর এত সময় দিয়ে শুধু আর সময় সুযোগ হচ্ছে না, মসজিদে যাওয়ার গিয়ে শেখার সুযোগ হচ্ছে না, তা অনলাইন প্ল্যাটফর্মে সে পারবে। কেউ ব্যবসায়ী রোগ রয়েছে, কারবারের রোগ রয়েছে, সে চাচ্ছে আমি কীভাবে করব, তো দাওয়াত ইসলামীর বিজনেস ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করছি, আমি বিজনেস ডিপার্টমেন্টের জিম্মাদারিতে আছি দাওয়াত ইসলামীতে, তো বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ অসংখ্য ব্যবসায়ী বিভিন্ন মার্কেটের মধ্যে, বিভিন্ন শপিং মলের মধ্যে, বিভিন্ন অফিসের মধ্যে আলহামদুলিল্লাহ ফয়জানে নামাজকে সেটা যেখানে যেরকম সুযোগ সেভাবে। দেখুন এডুকেশন ডিপার্টমেন্ট শিক্ষার্থীরা চাচ্ছে, আপনি সেটা দেখছেন এডুকেশন ডিপার্টমেন্ট, ওদের মধ্যে আমরা নামাজ কোর্সের ব্যবস্থা করেছি। সর্বোপরি এখন যাদের সুযোগ সময় নেই, ব্যস্ততা, এটা ওটা, পেরেশানি, ইনকামের সমস্যা, বাই সমস্যা চলতে থাকবে, আপনি দুনিয়া যখন আমরা এসেছি পেরেশানি এটা আমাদের জীবনের একটা অংশ, কিন্তু যে অফারগুলো আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে নিয়ামতগুলো আসে সেগুলোকে লুফে নিতে বলেছেন, সেগুলোকে লুফে নিতে বলেছেন। বলছে যখন আল্লাহ পাকের তরফ থেকে কার জন্য নিয়ামতের দরজা খুলে দেওয়া হয় সে যেন দ্রুত প্রবেশ করে, কারণ সে জানে না কখন সেটা কি করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। হাদিসে পাকের সারাংশ বলতেছি কোন সময় বন্ধ হয়ে যাবে সে জানে না। তো রমজান সামনে আসতেছে, আমি বাঁচবো কিনা জানি না, তো নিয়ত করতে পারি রমজানে আমরা এক মাসের ইতিকাফ। দাওয়াত ইসলামীর উদ্যোগে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে এবং যেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছর হয়, যেমন চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিলেট এবং রংপুর বিভাগ, সৈয়দপুরে, এসব জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ এবং আরও অন্য অন্য জায়গার মধ্যেও এক মাসব্যাপী ইতিকাফ, পুরো মাসব্যাপী সেখানে সেহরি ইফতারের দাওয়াত ইসলামের পক্ষ থেকে আসে। এখানে মহিবিনগণ আলহামদুলিল্লাহ সবার জন্য সেহরি ইফতারের আয়োজন করে, আপনার টাকার প্রয়োজন নেই, আপনি এসে সেখান থেকে আলহামদুলিল্লাহ আপনাদের সেহরি এবং ইফতারের ইন্তজাম আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে করার জন্য। এটা করতে প্রতি বছরই হয় আলহামদুলিল্লাহ, আপনার কাজ হচ্ছে শুধু সময় দেওয়া। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট
সময় দিলাম কি
আপনারা সময় দিলে যে নামাজটা শিখতে পারবে,
এই
যে
কোরআন শিখতে পারবে,
শুধু নামাজ এটা না, তো কারো কাজা হয়েছে সেই কাজার নামাজটা তার জানতে হবে, নামাজটা কীভাবে উমরি কাজা কীভাবে সে আদায় করবে। আচ্ছা, যারা ব্যবসা বাণিজ্যের কাজে সফর করে, সফরের মাসলা যে যখন সফরে যাবে তার জন্য নামাজ কি হয়, কসর আদায় করতে হয়, তো কোনটা কসর আদায় করবে তাকে জানতে হবে। আচ্ছা, এটা ছাড়াও আরও অনেক বিষয় আছে, যেমন অনেকে দেখবেন নামাজ অর্ধেকে অর্ধেক নামাজ পাইছে অর্ধেক করতে পারে নাই, এখন কোন কোটায় থেকে শুরু করবে,
কীভাবে শুরু,
কীভাবে শুরু তার জানাই নেই। শুধু নামাজ কি এটা, শুধু এটা তো একটা পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে গিয়ে অনেক কিছু, জানাজার নামাজ,
জি
জানাজার নামাজ পড়তে হবে না, কিভাবে পড়ে দোয়াইতে জানে না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মূলত আল্লাহ পাকের অর্থাৎ সাধারণ মানুষকে, সাধারণ মানুষকে আল্লাহ পাকের দিকে ধাবিত করার জন্য,
সুবহানাল্লাহ,
আল্লাহ সুবহান ওয়া তাআলার দিদার পাওয়ার জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা দিদার মেরাজ কিভাবে হবে, নামাজের মাধ্যমে হবে। সকল কিছুর সমাধান হচ্ছে আল্লাহ পাকের জিকির, আর আল্লাহ পাকের জিকিরের অন্যতম মাধ্যম হচ্ছে সালাত কায়াম, অর্থাৎ নামাজ আদায় করা। তো আমি আপনার মাধ্যমে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা সবাইকে রিকোয়েস্ট করতে পারি, অনুরোধ করতে পারি এবং দাওয়াত দিতে পারি, এক মাস ব্যতীত থেকে কাপে আপনিও আসেন। যদি আপনি আসতে না পারেন তাহলে আপনার সন্তান যদি বড় হয়, কিংবা নিজের ভাই ছোট ভাই, বিভিন্ন এক্সাম শেষ হয়, পরীক্ষা তো চলতেই থাকে, একটার পর
একটা রমজান হুজুর বন্ধই থাকে,
অনেক সময় বন্ধ থাকে, অনেক আমি অনেক লেখাপড়া, কিন্তু মূলত লেখাপড়া তেমনটা হয়ে ওঠে না, সময় কাটে যায় ঘুমে, অলসতায়, গেমসে, এদিক সেদিকে চলে যায়। আমরা চাইলে তাদেরকে এক মাসে ইতিকাফের মধ্যে আনতে পারি, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা সেটা গ্রহণ করলে আপনাদের জন্য বরকত হবে। এবং আমি দাওয়াত দিচ্ছি কারণ আল্লাহ তাআলার পীর হাবিব আলাইহিস সালাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে, অসংখ্য ব্যক্তিকে কি শ্রেণীভেদে বিভিন্ন জনকে উত্তম ব্যক্তি বলেছেন। উত্তম ব্যক্তির মধ্যে এই ক্যাটাগরির আসছে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। আপনি দেখছেন মাদানী চ্যানেল অনেকে দেখে না, আপনি তারকে রিকোয়েস্ট করেন, ভাই অমুক আছে তারও চলো দাওয়াত ইসলামের এক মাসের ইতিকাফে পাঠায়, আলহামদুলিল্লাহ সব পাবে, নেকি পাবে, আল্লাহর সাথে কানেকশন হবে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মিলবে। আর আজকের আমাদের প্রোগ্রামটা সার্থক এবং আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে এটা নাজাতের জন্য একটা উসিলা হয়ে যাবে।
আমিরুল সুনাত দাওয়াত ইসলামী এই জন্যই প্রতিষ্ঠা করেছে যে প্রথমত আমাদের একটা স্লোগান ছিল যে মসজিদ ভরা সংগঠন, মসজিদ ভরা সংগঠন, যাতে আমরা বেশি থেকে বেশি মুসলমানদেরকে নামাজি বানাতে পারি। তো এটা দাওয়াত ইসলামীর অন্যতম একটা স্লোগান, এটা শুরু থেকে হয়ে আসতেছে। দাওয়াত ইসলামী চেষ্টাও করতেছে যে মুসলমান যারা নামাজ পড়ে না, যারা নামাজ জানে না, তাদেরকে যাতে নামাজমুখী করা হয়। কারণ আজকে মানুষ দিন থেকে তো দূরে, কিন্তু সেই সাথে যদি দেখা যায় যে যেটা ফরজ সেটা থেকে অনেক বেশি দূরে এবং খুবই অজ্ঞ। হুজুর সেলিম ভাই কি বলবেন?
জি, যেহেতু আমাদের বাসিন্দা নাঈম ভাই খুব সুন্দরভাবে আলোচনা করছেন আজকের আলোচ্য বিষয় নিয়ে, দেখেন একটা হাদিস শরীফ, আস-সালাতু মি'রাজুল মুমিন, মিরকাতুল মাফাতিহ কিতাবের মধ্যে এই হাদিস শরীফ নকল করেছেন। এই যে নামাজ যে মুমিনের মি'রাজ, এটা কিভাবে দেখেন, আমরা যখন কোনো আমাদের প্রধানমন্ত্রী বলেন বা কমিশনার বলেন এই ধরনের কারো কাছে যাই, কিছু গিফট নিয়ে যাই আমরা, মানে তো গিফট নিয়ে যাওয়া এটাও সুন্নত, বা কেউ গিফট দিলে এটা গ্রহণ করে এটাও
সুন্নত,
সুন্নত। তো যখন উনি যখন চলে আসেন তখন ওনার পক্ষ থেকে কিছু গিফট দেওয়া হয়, উনি যে এলাকার প্রতিনিধিত্ব করছেন ওই এলাকাবাসীর জন্য বা ওনার জন্য। তো যখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তশরিফ নিয়ে গেলেন মিহরাজের রাতে আল্লাহ তাআলার দিদার করার জন্য, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য অনেক কথোপকথন হয়েছে, তো আমরাও নিয়ে যাই। তখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমার আল্লাহ তাআলার দরবারে তোহফা নিয়ে গিয়েছিল। তো সেই তোহফাটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নামাজের মধ্যে সেটাকে স্মরণ করা হয়, অর্থাৎ মিরাজের যেটা স্মরণ সেটা নামাজের মাধ্যমে চলে আসবে। তো আমার রাসূল বলছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, মানে আল্লাহ পাকের দরবারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তোফা নিয়ে আসছেন। তখন এর উত্তরে আমার আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যখন এটা বললেন এরপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন।
সুবহানাল্লাহ,
দেখেন কি রহমাতুল আলামিন নবী নিয়ামবেক লিয়াকত ভাই, যে দে রহমাতুল আলামিন যখন দুনিয়ার জমিনে তশরিফ নিয়ে আনছেন তখনই বলেছেন রব্বি হাবিলি উম্মতি, তো সেটি বছর হায়াতে জিন্দগি বিভিন্ন গুহার মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে রিয়াজত করেছেন, কান্না করেছেন, কেন উম্মতের জন্য। যখন চলে যাচ্ছেন তখনও কান্না করেছেন, তখনও চিন্তা করেছেন উম্মতের কথা, এখনও চিন্তা করছেন উম্মতের কথা, কেয়ামতের ময়দানেও চিন্তা করবেন উম্মতের কথা। আর যখন দুনিয়া থেকে যে দুনিয়ার যেটা রুহ যেটা জান যেটা বলা হয় ও জোনা তে তো
কিছু
না তা ও জোনা হো তো
কিছু না হো
জানে হো জাহান কি
জান হ্যায় তো জাহান
হ্যায় হ্যায় হ্যায়। তাহলে ওই রহমতুল্লিল আলামিন যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন এই পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে,
বেশক,
এবং যেহেতু এই পৃথিবীর জানে হচ্ছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এখানে যাওয়ার পর যে উম্মতকে ভুলেন নাই, তাহলে যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে মিরাজের রাতে যেকেন গিফট দিয়েছেন কাদের জন্য?
উম্মতের জন্য।
উম্মতের জন্য তোহফা দিয়েছেন কি? পাঁচ ওয়াক্ত নামাজ। আচ্ছা, পঞ্চাশ ওয়াক্ত দিয়েছেন। যদি কোনো ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে মতে পদ্ধতিতে যদি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন।
সুবহানাল্লাহ।
কয় ওয়াক্ত পাঠ করলে?
পাঁচ
ওয়াক্ত নামাজ আদায় করলে। আচ্ছা দেখেন, তাহলে দিয়েছেন কে?
আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা নিচ্ছেন কে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দিচ্ছেন রব্বুল আলামিন, আর নিচ্ছেন রহমাতুল্লিল আলামিন। কাদের জন্য?
উম্মতের জন্য।
উম্মতের জন্য। তো এই কারণে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফ থেকে আসছেন তখন উম্মতদেরকে এই আত-তাহিয়াত তাশাহুদ এটা শিক্ষা দিচ্ছেন, এটা নামাজের মধ্যে আমরা পড়ি। তো বলছেন যখন কোনো বান্দা এই যে এই তাশাহুদ নামাজের মধ্যে পড়বে তখন এটার মাধ্যমে মিরাজের স্মরণ হবে, আর যখন এটা স্মরণ আসবে তখন এটার মাধ্যমে আমার উম্মত আমার মাওলার দিদার করবে। তাহলে নামাজ হচ্ছে আমার মাওলার দিদার করার একটি উত্তম মাধ্যম। আচ্ছা, কোনো বান্দা দুনিয়ার মধ্যে এই চোখে আল্লাহ তাআলা দিদার করতে পারবে না, তবে হ্যাঁ যারা স্বপ্নে যুগে দিদার করা সম্ভব, যেমন আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্ন যুগে আমার আল্লাহ তাআলার দিদার করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আসছে, উনি 100 বার মাওলার কি করেছেন?
দিদার
করেছেন। তাহলে আমরাও যদি চাই আমার মাওলার দিদার করার জন্য তাহলে উত্তম মাধ্যম হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজকে নিজের জন্য আবশ্যক করে নেওয়া। এমনিতে তো আবশ্যক, কিন্তু আজকে আমরা অলসতার কারণে অবহেলার কারণে আমরা কি করছি, নামাজ আদায় করছি না। যেমন গিফট আরও কিছু দিয়েছেন, যেমন কিতাবের মধ্যে আসছে সূরা বাকারার শেষ 3 আয়াত, যে এটা রাসূল করিম উফর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোফা স্বরূপ দিয়েছেন আল্লাহ তাআলা, পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবং এর পাশাপাশি যে শিরিক এবং কুফর থেকে যারা বেঁচে থাকবে ওই সমস্ত উম্মতদেরকে ক্ষমা সুসংবাদ দিয়েছেন।
সুবহানাল্লাহ।
যারা শিরিক এবং কুফর থেকে কি থাকবে?
বেঁচে থাকবে।
তখন ওই মুহূর্তে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম কিন্তু আমাদেরকে বলেন নাই।
হাই হাই হাই,
আমার নাইম ভাই বলেছেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে মহব্বত করে যেন আমাদের কষ্ট হয়ে না যায়। উনি জানেন কিতাবের মধ্যে আসছে বনী ইসরাঈলদেরকে দুই ওয়াক্ত নামাজ কি দেওয়া হয়েছিল? ফরজ করা হয়েছিল। উনি বলছেন যেখানে দুই ওয়াক্ত তারা পড়তো না তাহলে পাঁচ ওয়াক্ত কিভাবে পড়বে? পঞ্চাশ ওয়াক্ত কিভাবে পড়বে? তাহলে আমাদের প্রতি সহানুভূতি দেখিয়ে আমাদেরকে মহব্বত দেখিয়ে যে পঞ্চাশ ওয়াক্ত নামাজকে পাঁচ ওয়াক্ত করেছেন। আচ্ছা, তাহলে যে ওই জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মিরাজের রাতের সফর যেটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ, ইয়া রাসূলুল্লাহ আমার যাওয়া পক্ষে সম্ভব নয়, যদি যাই তাহলে আমার যে এই যে নুরানি পাখাগুলি রয়েছে সমস্ত পাখা জলে ছারখার হয়ে যাবে, আমার অস্তিত্ব থাকবে না, আমি জলে ছাই যাব। তাহলে যেখানে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের শেষ সেখানে আমার রহমতুল্লিল আলামিনের শুরু।
সুবহানাল্লাহ,
কেউ ছিল না। আচ্ছা, তাহলে ওই জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম সিদরাতুল মুনতাহায় যাওয়ার সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আবদার করেছিলেন। একটা কি করেছিলেন? আবদার পেশ করেছিলেন। তখন আমার আল্লাহ তাআলা যে কথোপকথন হয়েছে বলছেন, আইনা হাজাতুন জিব্রাইল, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের চাহিদা কথা বলুন, যেটা সিদরাতুল মুনতাহার মধ্যে আপনাকে বলেছিলাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইশাদ করতেন, হে দয়ালু আল্লাহ তুমি তা ভালোভাবে জানো। তখন আল্লাহ পাক ইশাদ করলেন, হে মেহবুব, আমি জিব্রাইলের আবেদন কবুল করলাম, তাকে ফুলসিরাত আপনার উম্মতের জন্য ডানা বিছানোর অনুমতি দেওয়া হবে, কিন্তু মনে রাখবেন আপনার উম্মতের মধ্যে ওই অনুগ্রহই তাদের ব্যাপারে কবুল করা হবে যে আপনাকে ভালোবাসবে এবং আপনার আনুগত্য করবে। তাহলে এখান থেকে যেটা আমাদের জন্য একটা মেসেজ, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নুরানি পাখা বিছিয়ে ফুলসিরাত পার করাবেন, কাকে? যে আমার নবীকে মহব্বত করবে, যে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। তাহলে যে এই যে নামাজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে উম্মতের জন্য তোহফা স্বরূপ নিয়ে এসেছেন, এবং এই নামাজের ফজিলতের ব্যাপারে আল্লাহ পাক অসংখ্য আয়াত মুবারাকা আকিমুস সালাহ বলে এভাবে ইরশাদ করেছেন, এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে মুসিবতের মধ্যে পড়ে গেলে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, আবার বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে এইভাবে অসংখ্য আয়াত মুবারাকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন কোরআন পাকের মাধ্যমে। আচ্ছা, এই যে মিরাজের রাতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন, লিয়াকত ভাই, এটা তো অবশ্যই আমাদের আদায় করতে হবে, কিন্তু ওই রহমতুল আলামিন কতটুকু নামাজ আদায় করতেন? এটা খুব প্রসিদ্ধ হাদিসে মুবারাকা যে আমার রহমতুল আলামিন নবী যে নামাজ এত বেশি আদায় করতেন, ওনার পা মুবারক ফুলে যেত,
আল্লাহু আকবার,
ওনার পা মুবারক
ফুলে যেত,
আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আফসোস।
জি,
ও রহমতুল আলামিন নবীর উম্মত, দেখেন জিব্রাইল আমিন বলছেন আমি তাদের জনকে ফুলসিরাত কি করব পার করাবো যারা আমাকে ভালোবাসবেন আমার অনুসরণ করবেন। তাহলে ওই রহমতুল আলামিন নবী যে নামাজ আদায় করতেন পা মুবারক ফুলে যেত, তাহলে কেন করেছেন? আমাদের জন্য করেছেন, আমাদেরকে বাঁচানোর জন্য করেছেন। তো আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদকায় পূর্ববর্তী পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি এত কষ্ট কেন করছেন, কাঁদা করছেন? তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আয়েশা, আফালা আকুনা আবাদান শাকুরা, হে আয়েশা, আমি কি আমার মাওলার কৃতজ্ঞ প্রকাশকারী বান্দা হব না? তাহলে মিরাজের শিক্ষা, নামাজের শিক্ষা হচ্ছে মাওলার দিদার, যে নামাজের মাধ্যমে মাওলার কৃতজ্ঞ প্রকাশ করা,
শুকরিয়া
আদায় করা,
কোনো না কোনো সময় অর্থাৎ মাওলার দরবারে কারাগাত করার একটা অপশন হচ্ছে নামাজ।
নামাজ, জি,
যেমনটা সাহাবি ইবনে সাহাবি সৈয়দনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মানুষ নামাজের সময় যেন বাদশার দরজায় কারাগাত করে নক করতেছে। কীরকম? আর যে ব্যক্তি সর্বদা কোনো বাদশার দরজায় কারাগাত করে, তবে কখনো না কখনো দরজা খুলে যায়,
খুলে দেয়।
আর একটা বিষয়, এটা তো মাওলাকে পাওয়ার জন্য, মাওলার দরবার থেকে দরজা খুলে যাওয়ার জন্য একটা অপশন আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নসিহতটা কী ছিল, এটা বললেই সব কিছু এখানে ফাইনাল আজকের প্রোগ্রামে। প্রথমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমলের দিকে যদি যাই, মিসওয়াকের ব্যাপারে আসছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবারে শরীর মোবারক দুর্বল হয়ে পড়ল, অর্থাৎ জাহির উফাতের আগ পর্যন্ত তিনি মিসওয়াক ছাড়েন নাই। আর একটা আছে কি, শেষ নসিহতটা কী ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? উম্মুল মুমিনীন হযরত সাইয়্যিদানা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইনার জাহিরি উফাতের যে রোগ, যে মানে যেটার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন, জাহির উফাত হবেন, ইরশাদ করতেন সে সময় যে নিয়মিত নামাজ আদায় করতে থাকো এবং নিজের গোলামদের প্রতি খেয়াল রাখো। শেখ নসিহতটা নামাজের প্রতি খেয়াল রাখা এবং অধীনস্থদের ব্যাপারে খেয়াল রাখা। এবং হযরত আল্লামা মুফতি আহমদ ইয়ারকান নাঈমী রহমতুল্লাহ আলাই ওই হাদিসে পাকের আলোকে বলেন, নিয়মিত নামাজ পড়ো, মৃত্যুর আগ পর্যন্ত সেটা ছাড়ো না। নামাজ নিয়মিত পড়া মানে কি, যতক্ষণ মত হবে না ততক্ষণ নামাজ ছাড়া যাবে। এবং এটাও জানা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নসিহত, স্পেশাল নসিহত এটাই, সৌভাগ্যবান হচ্ছে ওই সব উম্মত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতকে কঠোরভাবে পালন করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এবং মাশাআল্লাহ, এই কিতাবটা ফয়জানে নামাজ আমির আল সুন্নাত ইলিয়াস আত্তার কাদরি সাহেবের লিখিত কিতাব, এটা জামাত সহকারে নামাজ আদায়কারীর ফজিলত, বিনয় ও একাগ্রতা সহকারে নামাজ আদায় করলে কি ফজিলত, যারা নামাজ আদায় করে না তো এদের শাস্তি কী, এবং বিশেষ করে 86টা ঘটনা আছে যেগুলা নামাজ আদায়কারীদের বিভিন্ন ঘটনা, তো এটা মাকতাবাতুল মদিনা থেকে এটা ডাউনলোড করতে পারবে।
জি, এছাড়া যে নামাজ শিখতে চায় তাহলে নামাজের আহকাম আছে,
নামাজের আহকাম আছে, ইসলামী ভাইদের
আলাদা,
ইসলামী বন্ধুদের আলাদা,
মাশাআল্লাহ,
এগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের আসলে প্রোগ্রামের সময়ও শেষ হয়ে গেছে, তো আজকের যে বিষয় সেই বিষয়ের একেবারে ফুল এন্ড ফাইনাল পয়েন্ট হচ্ছে যে আমরা যাতে নামাজি হয়ে যাই, আমরা যাতে সবাই নামাজি হয়ে যাই, এবং যদি নামাজ না জানি নামাজ শিখি, দাওয়াত ইসলামী ওয়েলকাম জানাচ্ছে যে নামাজ আমরা যাতে শিখি, আর পরিপূর্ণ শিখে এরপর যাতে আমরা আদায় করি। দেখা যাবে যে একটা স্টেজ পর্যন্ত চলে গেলাম, একটা বছর পার করলাম, নামাজ পড়তেছি, কিন্তু একটা সময় গিয়ে যখন আমি শিখবো তখন দেখা যাবে যে আমার পূর্ববর্তী নামাজই হয় নাই, তখন সেগুলোকে আবার পুনরায় আদায় করতে হবে বা আমার নামাজগুলো নষ্ট হয়ে যাবে। তো দাওয়াত ইসলামী আমাদেরকে সুযোগ করে দিচ্ছে আমরা নামাজ আগে শিখি, এরপর শুদ্ধভাবে আমরা নামাজটাকে পড়ি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ এই পুরো ট্রান্সমিশনে যা যা আলোচনা করেছি এর উপর ইমান ও আকাইদ ঠিক রেখে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার, আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার।